সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক আলোচনা। আমাদের আজকের আলোচনায় আছেন জনাব মোহাম্মদ সুজাত আলী রফিক, অধ্যক্ষ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ। আরও আছেন জনাব রাশিদুল মামুন চৌধুরী, উপপরিচালক বিআরডিবি সিলেট। এবং আমাদের মধ্যে রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিলেট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক যে বিশেষ উদ্যোগগুলো রয়েছে তার মধ্যে রয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। আমি প্রথমেই জনাব মোহাম্মদ সুজাত আলী রফিক ভাইয়ের কাছে যাব। ওনার কাছে জানতে চাইব যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ যে ব্র্যান্ডিং বিষয়ক আমরা যে আজকে আলোচনায় আসছি, সেই উদ্যোগের পিছনে কোন প্রেক্ষাপট আছে কিনা সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ বা ব্র্যান্ডিং বিষয়ক যে আলোচনার আয়োজন করেছে তার জন্য বাংলাদেশ বেতারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে প্রথমে ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় এসে উনি তার একটা ভিশন ছিল যে এই বাংলাদেশটি তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। এবং আপনি জানেন যে মাত্র 3.5 বছরের মতো জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপরে ইতিহাস যে দীর্ঘদিন আমরা আসলে সামরিক শাসনের আবরণে তথাকথিত রাজনৈতিক দলগুলোর দ্বারা পরিচালিত হয়েছে, যে কারণে আমরা আমাদের যে লক্ষ্য যে আমাদের যে স্বাধীনতার যে সুফলগুলো এগুলো সাধারণ মানুষ উপভোগ করতে পারে নাই। 21 বছর পরে 1996 সালে জাতির জনকের এই কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তখনই কিন্তু তিনি কিছু উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেখানে ওই যে সামাজিক নিরাপত্তার যে বিষয়টি ওই সময় তিনি এই উদ্যোগটি গ্রহণ করেছিলেন। সেখানে বয়স্ক ভাতা, বৃদ্ধা মহিলাদের যে জন্য যে ভাতা, শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন বা কমিউনিটি ক্লিনিক, এই বিষয়গুলো কিন্তু ওই সময় কিন্তু তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। এবং সেই বিষয়ে এই যে কমিউনিটি ক্লিনিক গুলো ওই সময় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং স্থাপনও করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার তিনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে 5 বছর পরে আবার এগুলো বন্ধ করে দেওয়া হয়। আমি মনে করি যে এই বিশেষ উদ্যোগটি নেওয়ার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশকে একটি স্বাবলম্বী আত্মনির্ভরশীল একটি জাতিতে পরিণত করার যে আকাঙ্ক্ষাটা সেটি বাস্তবায়নের জন্যই এই বিশেষ উদ্যোগগুলো গ্রহণ করা। এবং তিনি তার নির্বাচনী ইশতেহারেও সেটি ঘোষণা করেছেন যে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, এই ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগগুলি তিনি গ্রহণ করেছেন। এবং যেটি জাতিসংঘ ঘোষিত এমডিডিতে এমডিজি যেগুলি ছিল, এমডিজির যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যের আপনার আমরা যদি খেয়াল করে দেখবো যে সহস্রাব্দ উন্নয়নের যে লক্ষ্যমাত্রা 8টি লক্ষ্যের মধ্যে শিক্ষা, শিশু মৃত্যুর হার কমানো এবং দারিদ্র হ্রাসকরণের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শন করতে সক্ষম হয়েছে এবং আজকে পুরস্কার পেয়েছে। এই ক্ষেত্রে যদি আমি বলি যে শেখ হাসিনা যে পুরস্কারটি আপনি কিছুদিন আগে 2015 সালে যেটি পেলেন যে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ, যেটি টপ ইউএন এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড, যেটি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ সেটি পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে সেটি অর্জন করেন। এবং সেখানে একটি বিষয় সবাই স্বীকার করেছে যে বাংলাদেশ একটিমাত্র রাষ্ট্র যে ক্লাইমেট চেঞ্জের জন্য যে নিজস্ব একটা ফান্ড গঠন করা, যে ওন ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, যেটি বাংলাদেশই একমাত্র করে। অর্থাৎ এই ক্ষেত্রে তিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন, তিনি সাউথ পুরস্কার পেয়েছেন। আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। অর্থাৎ তার এই যে একটা ভীষণ ক্ষমতায় আসলে পরে একটা ভীষণ সামনে নিয়ে যদি কাজ করা হয় তাহলে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব এবং সেটি শেখ হাসিনা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সেই লক্ষ্য নিয়েই কাজ করতেছে।
সর্বোপরি সোনার বাংলাদেশ করার জন্য
বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার ভাঙা গড়ে তোলার জন্য তিনি এই কার্যক্রম গুলো হাতে নিয়েছেন। এবং সেই ক্ষেত্রে আমি আপনি যদি আমাকে সময় দেন আমি অনেক আরো অনেক কিছু বলতে পারি।
আমরা পরে আপনার কাছে আবার আসবো। এবার আমি যাচ্ছি রাশিদুল মামুন চৌধুরী উপপরিচালক ডিআরডিবি মহোদয়ের কাছে। আমি ওনার কাছে জানতে চাইব যে একটি বাড়ি একটি খামার প্রকল্প সিলেট জেলায় সেই প্রকল্পের অগ্রগতি কতটুকু এবং তার উপকারভোগী কারা এবং কোন সমস্যা থাকলেও আপনি আমাদের শ্রোতা বন্ধুদের বলবেন।
ধন্যবাদ। সিলেটে আমাদের একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে আমরা সবগুলো উপজেলায় প্রতিটা ইউনিয়নে একটা করে ওয়ার্ডে গ্রাম নিয়ে কাজ করছি। আমাদের মোট সমিতি গঠন করা হয়েছে 920টি, সদস্য সংখ্যা 44,751, আমাদের মোট সঞ্চয় জমা হয়েছে 11,53,86,000 টাকা, মোট ক্রমপঞ্জিত সঞ্চয় বোনাস সহ 14,59,82,000 টাকা, আমাদের মোট ঘূর্ণায়মান ঋণ তহবিল 34,50,00,000 টাকা, আমরা মোট ঋণ বিতরণ করেছি 37,99,00,000 টাকা, আমরা ঋণ আদায় করেছি 14,80,00,000 টাকা। আমাদের এই প্রকল্পের আওতায় মূলত যারা সুবিধা বঞ্চিত গরিব অসহায় মানুষ তাদের নিজস্ব কর্মসংস্থানের অভাব আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি এবং এই ক্ষেত্রে আমরা মহিলাদেরকে বিশেষ গুরুত্ব প্রদান করছি। এবং মহিলারা সাধারণত তাদের সমিতির নির্ধারিত কর্মকাণ্ড যেগুলো তারা স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে তারা ঋণ নিয়ে থাকেন। তো আমাদের এই প্রকল্প কার্যক্রম খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে এগিয়ে চলছে। দু একটা ক্ষেত্রে আমরা একটু সমস্যার সম্মুখীন হচ্ছে যে আমাদের কিছু লোকবলের অভাব রয়েছে। এছাড়া কিছু কিছু উপজেলায় আমাদের পল্লী সঞ্চয় ব্যাংকের স্থায়ী অবকাঠামো আমরা তৈরি করতে পারিনি, এটা নিশ্চয়ই খুব দ্রুত এগুলো শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে প্রকল্পের কার্যক্রম আরো বেগবান হবে বলে আমরা আশা করি।
আচ্ছা, আপনার এই যে প্রকল্প এখানে উপকারভোগী বললেন বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা, মহিলারা কি চাইলেই এই উপকারটা গ্রহণ করতে পারে? তার কি কোন নিয়ম নীতিমালা কিছু আছে কিভাবে মহিলারা আপনাদের এই প্রকল্পের আওতায় আসতে পারে?
সাধারণত একটা সমিতিতে 60 জন সদস্য থাকে এবং সেই ক্ষেত্রে 40 জন মহিলা এবং 20 জন পুরুষ নিয়ে আমরা সদস্য করি। তো সেই ক্ষেত্রে মহিলারা তাদের যিনি পরিবারের খানা প্রধান হলে বা পরিবার প্রধান হলে তাকে আমরা গুরুত্ব বেশি দিয়ে থাকি এবং মহিলাদের নির্বাচনের ক্ষেত্রে সাধারণত সদস্যরাই সিদ্ধান্ত নিয়ে থাকেন কাকে এখানে অন্তর্ভুক্ত করবে কাকে অন্তর্ভুক্ত করবে না। উঠান বৈঠকের মাধ্যমে মহিলাদের কর্মকাণ্ডের একটা স্বচ্ছতা বজায় থাকে। আর যেহেতু আমরা মহিলারা কোন কর্মকাণ্ড করবেন তিনি যেটা আবেদন করলেও এবং উনি হয়তো 10,000 টাকা ঋণের আবেদন করেছেন, সেই ক্ষেত্রে ওই উঠান বৈঠকে সিদ্ধান্ত হয় যে তাকে কি আমরা ওই ট্রেডে ঋণ দিব কিনা, অথবা দিলে তার 10,000 টাকা হয়তো 8 লাগতে পারে। অর্থাৎ পুরো ব্যাপারটার একটা স্বচ্ছতা এখানে বজায় থাকে, এইভাবে আমরা এই জিনিসটা কাজ করছি।
আচ্ছা, তাহলে তো আমার মনে হচ্ছে যে দরিদ্র আমাদের যে দুঃস্থ মহিলারা কোন ক্ষেত্রেই এক্ষেত্রে বঞ্চিত হচ্ছে না, তারা সুযোগ সুবিধাগুলো ভোগ করছে। এবার আমি আসছি সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয় জনাব শহীদুল ইসলাম চৌধুরী সাহেবের কাছে। আমি ওনার কাছে জানতে চাইব যে এত যে প্রকল্প উদ্যোগ গ্রহণ করা হয়েছে, মাঠ প্রশাসনে অর্থাৎ তৃণমূল পর্যায়ে এই যে বাস্তবায়ন হচ্ছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগগুলো কিভাবে বাস্তবায়ন হচ্ছে, আপনারা কিভাবে মনিটরিং করছেন কিংবা আপনাদের ফলো আপ কি, আপনাদের এই বিষয়ে যদি কিছু বলেন।
আলোচনা শুনছিলাম আমি, আমাদের যে দীর্ঘ দুজন আলোচক কথা বলেছেন তারা হয়তো আরো বলবেন। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বের টপ লিডারশিপদের অন্যতম, তিনি বিশ্বের অন্যতম সেরা 10 জন লিডারশিপের মধ্যে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত একজন লিডারশিপ। তার নেতৃত্বে বাংলাদেশের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে, এটি এখন বিশ্ব স্বীকৃত। গ্রাম পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে শুরু করে ডিজিটাল বাংলাদেশ গঠনে তার যে স্বপ্ন সেটি কিন্তু এখন বাস্তবতা। এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে শুরু করে সকল সরকারি দপ্তরগুলো কিন্তু পুরোপুরি ডিজিটাইজেশন হয়েছে। আমরা এখন ইউনিভার্সিটির ভর্তি থেকে শুরু করে পাসপোর্টের ফর্ম ফিল আপ করা, ট্রেনের টিকিট বুকিং দেওয়া, এয়ার টিকিট, বাসের টিকিট সবকিছু কিন্তু এখন থ্রু অনলাইন করা যাচ্ছে। এবং ইন্টারেস্টিং হল যে এখন আপনি মোবাইল ফোনে ক্যাশ ট্রান্সফার করা যাচ্ছে ইজিলি, যেটি একসময় মানুষ মনে করতো যে মোবাইল ফোনে আবার টাকা কিভাবে যাবে, অনেকে সমালোচনা করে হাসতো যে টাকা কি মোবাইল ফোনে কোনো পকেট আছে যেখান থেকে বের হবে, কিন্তু এখন কিন্তু টাকা বের হচ্ছে। আসলে পকেটটি তৈরি করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জেলা প্রশাসন সিলেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তার সুদূর প্রসারী নেতৃত্ব আজকে সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সাধনে সক্ষম হয়েছে। আমি একটা বিশেষ বিষয় বলতে চাই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বর্তমান সরকারের যে উদ্যোগ সেটি মুক্তিযোদ্ধাদের ভাতা, আমি যদি বলি যে এটি যেখানে ছিল আগে মাত্র 500 টাকা আরো 8-9 বছর আগে, সেটি এখন কিন্তু 8,000 টাকা, এবং সরকার বাহাদুর মনে করছে যে আগামী জুনের পর থেকে 10,000 টাকা করা হবে, এবং এটি সময়ের দাবি ছিল যাদের রক্তে যাদের শ্রম ঘাম এদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে, স্বাধীনতার যুদ্ধে যারা সরাসরি অংশগ্রহণ করেছে তাদের এই ধরনের একটা স্বীকৃতির প্রয়োজন ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপেই এখন মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়েছে, যেটি আগে কল্পনা করা হতো না এদেশে। মুক্তিযোদ্ধারা এখন অনেক বেশি খুশি এবং তারা তাদের অনুভূতি ব্যক্ত করে আমাদের কাছে যে আমরা আমাদের আর কিছু পাওয়ার নাই, আমরা অনেক কিছু পেয়েছি এই প্রধানমন্ত্রীর মাধ্যমে। তাছাড়া আপনার মাতৃত্বকালীন ভাতা, যেটি এক সময় কল্পনা অতীত ছিল, মায়ের গর্ভে যে শিশুটি জন্ম হবে সেই শিশুর পুষ্টি যেন নিশ্চিত হয়, মায়ের শরীর যেন ভালো থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যেন হৃষ্টপুষ্ট হয়ে গড়ে ওঠে, সেই কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচিটি নিয়েছেন। এবং আমরা কিন্তু মাস পর যেটা বাস্তবায়ন করতে যেটা সুদূর প্রসারী প্রভাব আমরা দেখেছি, এবং মায়েরা এখন আগের থেকে অনেক বেশি সচেতন, এবং আমরা বলেও দিই যে আপনার টাকাটা কিন্তু আপনার হাজবেন্ডকে বা আপনার ছেলেকে দিয়ে দেবেন না, এটি আপনার জন্য, আপনি এটি খাবেন, আপনি ডিম খাবেন, আপনি ডিম খেলে আপনার বাচ্চা সেই পুষ্টিটি পাবে। তো বাংলাদেশের মতো একটা দারিদ্র পীড়িতই বলবো আমরা, এরকম একটা দেশে এই ধরনের চ্যালেঞ্জিং প্রোগ্রাম গ্রহণ করা কিন্তু খুব সহজ কথা নয়। তাছাড়া বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী জরিপও সম্পন্ন হয়েছে, জেলেদের কার্ড দেওয়া হয়েছে, জেলে কার্ড যেটি এদেশে একসময় ছিল চিন্তাই করা যেত না, কৃষকদের কার্ড দেওয়া হচ্ছে, বিনামূল্যে সার বীজ বিতরণ করা হচ্ছে, এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। তো এগুলো আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সামাজিক উন্নয়নে সোশ্যাল সেফটি নেট যাকে বোঝায় সেটি বাংলাদেশই কিন্তু একটি উদাহরণ। আর তাছাড়া বাংলাদেশ নারীর ক্ষমতায়নে এখন কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান, এটি সম্মানিত শ্রোতামণ্ডলী আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেত্রী, জাতীয় সংসদের মাননীয় স্পিকার, তাছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিবালয়ে একাধিক সচিব রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সচিব সুরাইয়া বেগম এনডিসি, তিনিও কিন্তু একজন মহিলা, কাজেই নারীর ক্ষমতায়ন বাংলাদেশে কিন্তু এখন একেবারে প্রত্যক্ষ করা যায়, চোখে পড়ে। এবং ইন্টারেস্টিং হল যে এখন এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের সংখ্যা ছেলেদের চাইতে মেয়েরাই বেশি, কাজে এটিও ইন্ডিকেট করে যে খুব অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।
সহায়তা কার্যক্রম এক্ষেত্রে আসলে
উল্লেখযোগ্য, শিক্ষা সহায়তা কার্যক্রম হয়তো প্রিন্সিপাল সাহেব বলবেন, শিক্ষা সহায়তা কার্যক্রমে সরকারি যে বিনামূল্যে বই বিতরণ, এবং জানুয়ারির প্রথম দিনেই সারা বাংলাদেশে অত্যন্ত যুগান্তকারী, বিশ্বের ইতিহাসে এটি বিরল, 33-34 কোটি বই বিনামূল্যে এবং একই সময়ে সারা দেশে উৎসব মুখর পরিবেশে বিতরণ, ইতিপূর্বে কোন সরকার এদেশে স্বাধীনতা পরিপক করতে পারেনি, এমনকি বিশ্বের এটি বিরল। কাজে তাছাড়া উপবৃত্তি প্রদান, শিক্ষাঙ্গনের পরিবেশ সুন্দর করার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তাছাড়া আপনার স্কুলে বাচ্চাদের ঝরে পড়া রোধে মিড ডে মিল চালু করার প্রক্রিয়া, তারপর প্রি প্রাইমারি স্কুলকে যে নতুন একটা আঙ্গিকে সাজানো শিশুদের বিকাশ লাভের জন্য, শিশু একাডেমির মাধ্যমে বিভিন্ন দিবস উদযাপন, নানা ধরনের কর্মকাণ্ড সরকার কিন্তু একসাথে শুরু করেছে, এবং আমরা কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে গিয়ে এর ব্যাপক একটি পজিটিভ সাড়া আমরা পাচ্ছি, এবং মানুষের মধ্যে এখন একটি গুঞ্জন আছে যে দেশ আসলেই এগিয়ে
যাচ্ছে।
আরেকটি বিষয় বলতে হয় যে নারীর ক্ষমতায়নে আরএমপি আছে, রুরাল মেন্টেন্যান্স প্রোগ্রাম, অর্থাৎ এটা এলজিইডি বাস্তবায়ন করে যে গ্রামীণ গরিব দরিদ্র মহিলা যারা অন্য কোনো কাজে যেতে পারে না, তার বাড়ির পাশে রাস্তায় মাটির কাজ করে, এবং তারা কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদে 5 বছর পরে একটা ভালো অ্যামাউন্টের টাকা একসাথে পায়, ফলে তার হাজবেন্ড কিন্তু তাকে এখন আগের মতো আর অবহেলা করতে পারছে না, সে বুঝতেছে যে আমার স্ত্রীও তো রোজগার করে, কারণ এটি কিন্তু আমাদের গ্রামীণ সমাজের জন্য এটা বিরাট একটি উদাহরণ। তাছাড়া নারীর ক্ষমতায়নে সরকারের আরো উদ্যোগগুলোর মধ্যে রয়েছে যে 10% মহিলা কোটা কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসে আছে, 60% প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু নারীদের জন্য এটি নির্ধারিত। তাছাড়া নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে, আপনি জানেন, আপনি সবচেয়ে বেশি জানার কথা, কারণ আপনি যেহেতু তথ্য অধিদপ্তরের মানুষ, নারী উন্নয়ন ফোরাম গঠনের মধ্যে দিয়ে নারীরা কিন্তু তাদের অধিকার আদায় আরো সোচ্চার। তাছাড়া উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যানের পদ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সৃষ্টি করা হয়েছে এবং এটি কিন্তু নারীর ক্ষমতা আরেক ধাপ এগিয়ে গেছে এবং তারা কিন্তু অত্যন্ত সোচ্চার কণ্ঠ। তারা এখন বলতে পারে যে আমার হাজবেন্ড হয়তো কিছু করছে না, বাট আমি কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান। কাজে একটা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যানের প্রতিনিধিত্ব কিন্তু সোজা কথা
নয়।
নানাভাবেই বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং এটি অত্যন্ত তড়িৎগতিতে হচ্ছে বলে আমরা ফিল্ড লেভেলে দেখতে পাচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে বলিষ্ঠ নেতৃত্ব, তার যে দূরদর্শী চিন্তা চেতনা, এর মধ্যে দিয়ে তার যে ভীষণ 2021 অর্থাৎ 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যমের দেশ, আমরা কিন্তু তার খুব কাছাকাছি,
আমরা অনেক দূরই কাছাকাছি চলে এসেছি এবং বিশ্বের কাছে আজ আমরা রোল মডেল হিসেবে স্বীকৃত। তো আমি আসলে সুজাত আলী ভাইয়ের কাছে আবার যেতে চাচ্ছি। উনি একটু বলতে চাচ্ছিলেন যে সোনার বাংলা, এই বঙ্গবন্ধু শাতিমাতের ভাষণে যে উদ্দেশ্য লক্ষ্য ছিল সেটাকেই ধরে নিয়ে কিন্তু আমরা এগুচ্ছি এবং তারই পথ ধরে আমরা আজ এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি।
হ্যাঁ, আপনার কথাই সত্যি। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু আগে বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বললেন যে জননেত্রী শেখ হাসিনার এই নেতৃত্বে আসলে তার যে দার্শনিক চিন্তা ভাবনা আমি বলবো যে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে বিজ্ঞ যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা গুলো কিন্তু আমাদের সমাজকে আজকে টোটালি চেঞ্জ করে দিচ্ছে। হঠাৎ করে পৃথিবীর বিভিন্ন দেশগুলো আজকে এগুলো দেখে তারা চমকে উঠছে যে বাংলাদেশ কিভাবে পারে, যে কি হচ্ছে। আমাদের দেশে কোনো শিক্ষানীতি ছিল না। 2010 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কিন্তু তার দিক নির্দেশনাই একটি শিক্ষানীতি প্রণীত
হয়।
দীর্ঘদিনের আমাদের দাবি ছিল যে একটা শিক্ষানীতি প্রণয়ন করা এবং তারই আলোকে কিন্তু আজকে আপনার এই শিক্ষা কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। এই যে জানুয়ারির প্রথম তারিখে আপনার ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া, এবছরও প্রায় 34 কোটি বই
একটা
উৎসব মুখর পরিবেশে সমস্ত দেশে
বই
তুলে দেয়, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। হ্যাঁ, তাছাড়া আপনার এই যে উপবৃত্তি এবং নারী শিক্ষার উন্নয়নের জন্য ছাত্রীদের মধ্যে যে উপবৃত্তির ব্যবস্থাটা করা, এই ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য। এবং দেখুন এই যে এই সময়ের মধ্যে এই সময়ও বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেও 26,193টি প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে জাতীয়করণ করা হয়েছে এবং প্রায় 1 লক্ষের উপরে শিক্ষককে চাকরি সরকারিকরণ করা হয়েছে। এটি কিন্তু বিরাট একটি অবদান এবং আমাদের শিক্ষার হারও অনেক দূর বেড়ে গেছে। এবং এই যে ড্রপ আউটের যে ইয়েটা ছিল, প্রবণতা ছিল 1990 সালে যেখানে ড্রপ আউট ছিল শতকরা আপনার 61%, এটা এখন তবে চলে এসেছে, এখন ভর্তি হয় 98%, 2% বা 1% এর মতো ড্রপ আউট হয়, এইরকম একটি অবস্থায় চলে এসেছে। তো এই ক্ষেত্রে তাছাড়া আরেকটি বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই যে এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগেই করা হয়েছে, শিক্ষা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, উনি নিজে উদ্যোগ গ্রহণ করে এটি গঠন করেছেন এবং এই ট্রাস্টের মাধ্যমে আপনার নারীদেরকে যাতে আরো উচ্চশিক্ষিত করে গড়ে তোলা যায়, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত না, ডিগ্রি পর্যায় পর্যন্ত যাতে ছাত্রীদের এবং এর সাথে ছাত্রদেরকেও যুক্ত করা হয়েছে। 10% ছাত্র, 90% ছাত্রী এখানে সংযুক্ত আছে এবং এক্ষেত্রে আপনার যে সমস্ত এরিয়াগুলো আপনার একটু আছে, যেমন আমাদের এই যে সুনামগঞ্জ জেলা, নেত্রকোনা জেলা, হাওড় এলাকা বা সুবিধা বঞ্চিত এলাকা বা আপনার পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো আছে সেগুলোকে কিন্তু 100% তাদেরকে বৃত্তির আওতায় নিয়ে আসা। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আপনার নারীদের শিক্ষার অগ্রগতি বেড়েছে। যাদের আগে কম বয়সে বিয়ে হয়ে যেত,
বাল্যবিবাহ এখন অনেকগুলোতেই বন্ধ,
এখন অনেকটা কমে গেছে এবং এখন এই শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ছাত্রীরা এগিয়ে এসেছে। তাছাড়া এখানে আমি আরেকটি কথা উল্লেখ করতে চাই যে আমাদের এই যে কৃষিতে, কৃষিক্ষেত্রে যে আমাদের একটা আমরা ভাম্পার একটা ফলনের দিকে আমরা এগিয়ে গিয়েছি, আমরা আজকে বাংলাদেশ যেখানে খাদ্যের আমরা বিভিন্ন দেশ থেকে খাদ্য আমাদের আমদানি করতে হতো, আজকে আমরা খাদ্য রপ্তানি করতে পারছি। আমরা শ্রীলঙ্কায় গত বছর 50,000 মেট্রিক টন তাল আমরা রপ্তানি করেছি। আমাদের প্রবাসীদের যে রেমিটেন্স, এই রেমিটেন্সের প্রবাহ কিন্তু এখন বেড়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা আমাদের যে আপনার যে আমাদের রিজার্ভ ফান্ড, হ্যাঁ, সেটি কিন্তু আজকে যদি চিন্তা করেন, এটা কিন্তু আগে কখনো এরকম অবস্থায় ছিল
না।
হ্যাঁ, যেখানে আমাদের বাজেটের আকার এই সরকার যখন আওয়ামী লীগ সরকার যখন প্রথম ক্ষমতায় আছে 90,000 কোটি টাকা ছিল। হ্যাঁ, আজকে সেই বাজেটের আকার চলে গেছে প্রায় 3,00,000 কোটি টাকাতে। হ্যাঁ, এবং আগামী বাজেট হয়তো 3,50,000 কোটি টাকা এরকম অবস্থা আছে। তো আমরা দিন দিন অগ্রগতি লাভ করছি। আগে আমাদের যে মাথা পিছু আয় ছিল,
আমাদের যে লক্ষ্য থাকতে হবে, ভিশন থাকতে হবে, সেই ভিশনটাকে সামনে রেখে কাজ করতে হবে।
এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে কথাটি সেটি হচ্ছে আপনার সঠিক নেতৃত্ব থাকতে হবে,
দরকার
সঠিক নেতৃত্ব থাকতে হবে। সঠিক নেতৃত্ব থাকার কারণেই আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজকে আমাদের আমাদের যে বাউন্ডারিটা, যেটি 1974 সালে মুজিব ইন্দিরা চুক্তি হয়েছিল, হ্যাঁ, আজকে সেটি বাস্তবায়িত হয়েছে। শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণেই আজকে ভারতের সাথে আমাদের এই বিষয়টি আমরা মীমাংসা করতে পেরেছি। হ্যাঁ, আমাদের মায়ানমারের সাথে আমাদের যে সমুদ্র সীমা, হ্যাঁ, সেটি আজকে আমরা চিহ্নিত করতে পেরেছি, আমরা বিজয় লাভ করেছি। বাংলাদেশের মতো প্রায় আরেকটি দেশের ভূখণ্ড আমরা পেয়ে গেছি। এইরকম একটি অবস্থায় আমি বলবো যে এই প্রতিকূল অবস্থা
সাফল্য আসলে প্রতিকূল
অবস্থার আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বিরোধী দল যারা আজকে বিভিন্ন ভাবে কথাগুলো বলে, আজকে তারা যদি সহযোগিতা করতে গিয়ে
ছিটমহল বিনিময়, এটাও একটা,
হ্যাঁ, ছিটমহল বিনিময়, এই মানুষগুলো কি অবস্থানে ছিল, ঐতিহাসিক অর্জন। আমি যদি 1996 সালের কথা বলি, সেই সময়ে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাটি ছিল, সেটি কিন্তু শেখ হাসিনার নেতৃত্বেই সেখানে শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে কোন দেশটাকে কোন সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে সঠিক নেতৃত্বের প্রয়োজন। জাতির জনক বঙ্গবন্ধু সেই সঠিক নেতৃত্ব দিচ্ছিলেন বলেই আমাদের এই দেশটি স্বাধীন হয়েছিল।
তার সুযোগ্য কন্যা,
তার সুযোগ্য কন্যা, তার রক্তের ধারা যার গায়ে প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, সেই শেখ হাসিনার ক্ষমতায়। অতএব তিনি চান এই দেশের গরিব দুটি মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে, এবং সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি দৃঢ়তার সাথে যে তিনি যে ভিশন দিয়েছেন 2021 সালের মধ্যে আমরা অবশ্যই আমরা মধ্যমায়ের একটি দেশে পরিণত হব, এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে ইনশাল্লাহ পরিণত হবে।
আমি একটু যে আমি একটু যোগ করতে চাই প্রিন্সিপাল সাহেবের সাথে, যে বাল্য বিবাহ বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি উইং আছে, সেটি গভর্নেন্স ইনোভেশন ইউনিট। এখানে বাল্য বিবাহ এবং সিটিজেন চার্টার, এই দুটি বিষয় নিয়ে তারা ডিল করে থাকেন। আমি একটি মিটিং এ সেখানে গিয়েছিলাম। তো এটি আপনাদের জন্য একটি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাল্য বিবাহ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কনসার্ন, এবং উনি এই বিষয়টি নিজে মনিটর করেন। ফলে প্রতি মাসে আমাদের কিন্তু এখান থেকে রিপোর্ট দিতে হয় যে কতটি বাল্য বিবাহ সিলেট জেলায় হয়েছে, কতটি বন্ধ করতে পেরেছেন, কেন বাল্য বিবাহ হচ্ছে, এবং এর প্রতিরোধের জন্য আমরা কিন্তু সিলেট জেলায় প্রত্যেকটা উপজেলায় কতজন মানুষ, মানে কাজই ছাড়া বিভিন্ন মক্তবের হুজুর অথবা মসজিদের ইমাম সাহেব বিয়ে পড়ায়, তাদের তালিকা কিন্তু আমরা তৈরি করেছি, তাদের ডাটাবেস তৈরি করেছি, তাদের মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, বাবার নাম সহ এখন কিন্তু ইউনো সাহেবের অফিসে আছে, আমাদের কাছে আছে, এবং আমাদের সাথে অনলাইনে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের জিআইইউ ইউনিট কিন্তু এই বিষয়টি মনিটর করছে। ফলে আপনাদের একটি ভালো খবর দিচ্ছি যে বিগত 5 মাস অর্থাৎ এই বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত সিলেট জেলায় বাল্য বিবাহের কোন খবর আমরা কিন্তু পাইনি। তো আপনারা আরো জানবেন যে সিলেট জেলায় ইতিমধ্যেই বালাগঞ্জ এবং ওসমানীনগরকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করবার জন্য প্রস্তুত গ্রহণ করা হয়েছে। ইলেকশনের পরেই, অর্থাৎ আগামী 28 তারিখ ইলেকশন, তারপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর আগে আগামী সপ্তাহের মধ্যেই আপনার গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করবেন। মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় সেখানে থাকবেন। তাছাড়া গোয়েন্দাগার্ড এবং আমাদের কোম্পানিগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা আশা করছি যে এই বছর শেষে সিলেটের সবকটি উপজেলা বাল্য বিবাহমুক্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, এবং এটি মনিটর করবার জন্য কিন্তু যারা ট্যাগ অফিসার আছে ইউনিয়ন পর্যায়ে তাদেরকে কিন্তু সেখানে টিম গঠন করে দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়রাও এই টিমের সদস্য। ফলে আমরা অত্যন্ত আশাবাদী যে বাল্য বিবাহ মুক্ত একটি সমাজ উপহার দিতে সক্ষম হব। আর কৃষির উন্নয়নের বিষয়ে আমি একটু যোগ করি যে কৃষি সিলেটে কিন্তু অনাবাদী জমির পরিমাণ অনেক বেশি। বলা হয়ে থাকে যে ঢাকা থেকে সিলেট প্রবেশ করলে যে জায়গা থেকে দেখা যায় যে জমিতে ধান নাই বা সবজি নাই ফসল নাই এটি সিলেট শুরু অনাবাদী, কারণ এখানকার মানুষ অনেক লন্ডন আমেরিকা ইউরোপ বিভিন্ন দেশে থাকেন, ফলে চাষাবাদের লোকজন কম। এখন এই সিলেটের কৃষি ভাবনা দিবানিশি এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের নেতৃত্বে বিভাগীয় কোর কমিটি, জেলা কৃষি কোর কমিটি, উপজেলা কৃষি কোর কমিটি গঠন করা হয়েছে এবং প্রত্যেকটা উপজেলায় একটি করে ইউনিয়নকে আমরা পাইলট হিসেবে নিয়েছি যে ওই ইউনিয়নে এক ইঞ্চি জমি অনাবাদী থাকবে না। আমরা কিন্তু এ পর্যন্ত সফলতার হার 76% অর্থাৎ 76% অনাবাদী জমি ওই ইউনিয়নে আমরা কিন্তু আমাদের আওতায় আনতে সক্ষম হয়েছি। এবং এবছর কিন্তু সারের চাহিদা বীজের চাহিদা আগের চাইতে
কৃষি ক্ষেত্রে আসলে এক্ষেত্রে সিলেট জেলায় একটা যুগান্তকারী পরিবর্তন আমরা লক্ষ্য করছি।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মহোদয় এই প্রোগ্রামটি দেখেছেন, ইনি এসেছিলেন, তাকে আমরা ভিডিও ক্লিপ দেখিয়েছি, অত্যন্ত প্রশংসা করেছেন। এবং আমরা আপনারা জানেন যে কৃষি গবেষণা ক্ষেত্রে কিন্তু অনেক আপনার ফলাফল এসেছে, আমার ফলাফল এসেছে যে খরা সহিষ্ণু ধান মানে বন্যা সহিষ্ণু ধান আবিষ্কার করতে কিন্তু সক্ষম হয়েছে আমাদের কৃষি গবেষকরা। ফলে এখন বন্যার পানিতে ফসল তলিয়ে গেলেও 10-12-15 দিনে ধান কিন্তু ক্ষতি হবে না, এটি পুরোপুরি প্রয়োগ করতে পারলে এই যে অঞ্চলে প্লাস অথবা সুনামগঞ্জ অঞ্চলে যে হাওড়া এলাকাটা তলিয়ে যায় হয়তো এই বন্যা সংশ্লিষ্ট ধান আবিষ্কার করতে এটার প্রয়োগটি যদি বাড়ানো যায় কৃষকদেরকে উদ্বুদ্ধ করা যায় তাহলে কিন্তু এ থেকে আমরা পরিত্রাণ পাবো এবং এই কৃষি উন্নয়নে আরো অনেক বিষয়ে আমরা এগিয়ে যাব। আর শিক্ষা সহায়ক কার্যক্রমে আমি একটু যোগ করি প্রিন্সিপাল মহোদয়ের সাথে যে পরীক্ষার ফলাফল আমরা দেখেছি যে একটা নির্ধারিত সময় পরীক্ষা হচ্ছে, আবার নির্ধারিত 2 মাস ভিতরে পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে। তাছাড়া প্রিন্সিপাল সাহেব বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, আমি আর একটু বলতে চাই যে বিদ্যালয়বিহীন যে সকল গ্রাম আছে সেই সকল গ্রামে কিন্তু বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার এবং ইতিমধ্যে সিলেটে প্রায় 8টি বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে এবং আরো যে সকল গ্রামে বিদ্যালয় নেই তার প্রস্তাব আমরা পাঠিয়েছি এবং ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। নারীর ক্ষমতায়নে সরকারের আরেকটি উদ্যোগ হল তাদেরকে উৎসাহিত করবার জন্য কিন্তু জয়িতা অন্বেষণে বাংলাদেশ আপনি জানেন এবং জয়িতাদের কিন্তু সরকার পুরস্কৃত করছে যারা বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে অর্থনৈতিক
বিরাট একটা প্রভাব পড়ছে। আমি আজকেও একটা
উসমানীনগর
উপজেলায় ছিলাম একটা মহিলা সমাবেশে, তো মহিলারা এত উদ্বুদ্ধ যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এত কিছু দিয়েছেন, আমি দেখলাম যে এমন দুঃস্থ অসহায় মহিলা উনি একদম ঘরের কাপড় ওনার কাপড়ও পরিবর্তনের মানে সুযোগ নেই এরকম মহিলা এসে বসছেন, উনিও দুটো কথা বলছেন, আমার এত অবাক লাগলো যে ওনারা এতই উদ্বুদ্ধ কিভাবে হলেন। এবং আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে আমি ওই কার্ডটা বিধবা ভাতা কোথায় গেলে পাবো, আমি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গেলে আমার কি হবে, মানে আমি এত বৈপ্লবিক পরিবর্তন আজকে নিজের চোখেই দেখে আসলাম। তো আমার খুব ভালো লাগলো আসলে আপনারা অনেক কথা বলেছেন, সময় দিতে পারলাম না, না হলে আরেকদিন শুনবো। বাংলাদেশে আসলে এখন জিডিপি একটা স্টেবল পর্যায়ে এসেছে, রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে, নারীর যে ক্ষমতা আমি নিজের চোখে দেখি, আমি নিজেও একজন সরকারি কর্মকর্তা, আমরা সর্বক্ষেত্রে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সোনার বাংলাদেশ আমরা অচিরেই গড়তে পারবো। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।